বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 22 নভেম্বর, সাত অগ্রায়ণ এবং ফার্সি 2 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pulsetoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়া সংকট সমাধানে ইরানের প্রচেষ্টার জন্য প্রশংসা করেছে জাতিসংঘ। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরও এক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান প্রাচ্যবিদদের চোখে মহানবী। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির প্রতি সম্মান দেখাতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, নাগর্ণ কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। আওয়ামী লীগ সরকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতির চাকা এখনো সচল রয়েছে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে বিহারে ক্ষমতাসীন জেডি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। আজ তেহরানে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিবজাদে আরও বলেছেন, ইরান নিজের নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাইদ খাতিবজাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সরকার তার ব্যর্থ নীতি আর অব্যাহত রাখতে পারবে না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সব ক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের। এক্ষেত্রে কেউ সমস্যা তৈরি করলে পাল্টা জবাব পাবে। ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেওয়া ভূখণ্ডে নির্মিত অবৈধ উপশহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফর প্রসঙ্গে তিনি বলেন, যারা আমেরিকার জন্য এ ধরনের পরিবেশ তৈরি করেছে তাদেরকেই এ বিষয়ে জবাবদিহি করতে হবে। ওই সফরের তীব্র নিন্দা জানান তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত 23টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন। কাবুলে শনিবারের রকেট হামলায় অন্তত 8 জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙ্গিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি। খাতিবজাদে কাবুলের কূটনৈতিক পাড়াসহ গোটা নগরীতে এই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এই হামলার জন্য দায়ী। তিনি আফগান সরকার ও জনগণ বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গাজার বেইত হানুন শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরায়েলি বিমান হামলা হয়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা ওই হামলা চালায়। গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময়ে ইসরায়েল এসব হামলা চালাল। গত বছরের 12 নভেম্বর ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে 42 বছর বয়সী কমান্ডার ও তার স্ত্রীকে হত্যা করে। ওই হামলার শাহাদাত বার্ষিকীতে ইসরায়েলের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, নাগর্ন কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। তিনি আজ আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জাকের হাসানুফের সঙ্গে বৈঠকে একথা বলেন। তিনি আরও বলেছেন, রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যৌথ বিবৃতি অনুযায়ী নাগর্ন কারাবাখের 23টি পর্যবেক্ষণ পোস্টে মোতায়েন রয়েছে রুশ শান্তিরক্ষী বাহিনী। তারা সেখানে দায়িত্ব পালন করছে। শরণার্থীরাও ফিরে আসতে শুরু করেছে বলে তিনি জানান। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। আলিয়েভ বলেছেন, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে। কারাবাখ অঞ্চলে 3 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে গত 9 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করে আর্মেনিয়া ও আজারবাইজান। ওই চুক্তি অনুযায়ী শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কারাবাখের আগদামের নিয়ন্ত্রণ নিয়েছে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারা দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেই দেশের অর্থনীতির চাকা এখনো সচল রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারা দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেই দেশের অর্থনীতির চাকা এখনও সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরে 3টি সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, এই 3টি সেতু মাগুরার মোহাম্মদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং যশোরের অভয়নগরবাসীর জন্য মুজিব বর্ষের উপহার।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল এবং আরো অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলি আমরা সম্পন্ন করব।
প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে সরকার গঠনের পর ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। করোনার মধ্যে তার সরকারের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যসীমা যেমন আমরা কমিয়ে এনেছি, মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের জীবন মান যে উন্নত করা যায় সেটাও আমরাই প্রমাণ করেছি।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই বেড়েছে। এ সময় ২০৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪.৮৫%। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৩৮ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অর্থাৎ আজ সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৮৭০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৬০ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪,৪৭,৩৪১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬,৩৮৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩,৬২,৪২৮ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগীর শনাক্তের হার ১৪.৮৫%। ভারতের বিহার রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারের লাভ জিহাদ সম্পর্কিত আইন তৈরি করার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিহার রাজ্যে বিজেপির ফায়ারব্রান্ড নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারে লাভ জিহাদ সম্পর্কিত আইন তৈরি করতে হবে বলে দাবি জানিয়েছিলেন। বিহারে জেডিইউ বিজেপি সমন্বিত জোট এনডিএ ক্ষমতায় রয়েছে। এ প্রসঙ্গে আজ মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাংবাদিকদের বলেন,
লভ ভি হোগা আর জিহাদ ভি হোগা, ইয়ে কেসা হোগা ভাইয়া। হ্যাঁ, মোহাম্মত কে জিহাদ অগর করনা তো মোহাম্মত ফেলানে কাজ জিহাদ হম কর সকতে। মোহাম্মত ফেলাইয়ে, লভ ফেলাইয়ে, কিতনা গরমি পেদা করেঙ্গে, কিতনা জহর ফেলাঙ্গে, বস করিয়ে না, দিলো কো জোড়নে কা কাম করিয়ে মোদি জি।
বলছিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, এটা অবাক করা কথা, লাভও হবে জিহাদও হবে, এটা কি করে সম্ভব ভাইয়েরা? জিহাদ করতে হলে ভালোবাসা ছড়িয়ে দেয়া জিহাদ করা যেতে পারে, কত বিদ্বেষ ছড়াবেন ওরা, হৃদয়কে জোড়ার কাজ করুন মোদিজি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বক্তব্য প্রসঙ্গে গতকাল শনিবার জেডিইউ গণমাধ্যমকে বলেছে, আপনাদের এই জাতীয় বক্তব্য নিয়ে আলোচনা করা উচিত নয়। গিরিরাজ সিং বলেছিলেন, লাভ জিহাদ রুখতে বিহার সরকারকেও মধ্যপ্রদেশের মতো আইন তৈরি করা উচিত। কিন্তু জেডিইউর বিহার শাখার সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং বলেছেন, এ জাতীয় মন্তব্য নিয়ে আলোচনা করবেন না। যদি এ জাতীয় বিবৃতি কখনো আসে, তবে এর অর্থ এই নয় যে আপনারা এটি নিয়ে আলোচনা করবেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়া বলেছে ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে সেদেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, কোনো কোনো বিশ্লেষক এ দাবি তুলছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সেদেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, এটি ভুল। যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে, কিন্তু তার এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেদেশের সংসদ সদস্য আহমদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তিনি ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন। আজ সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোন দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। কাজে বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরাকের রাজধানী বাগদাদস্থ মার্কিন দূতাবাসের আয়তন 42 হেক্টর, যা ভ্যাটিকান সিটির আয়তনের চেয়েও বড়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তেহরানে এক বৈঠকে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ব্যাপক প্রশংসা করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
পশ্চিম এশিয়া সহ সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত, তখন ইরান এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আলি আসগার এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি গিয়ার পেডারসন তেহরানে এক বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর ব্যাপারে মত বিনিময় করেছেন। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মস্কো সফর শেষ করে তেহরানে এসেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন। দুপক্ষই সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমঝোতা প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে ওই এলাকায় শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের এই কর্মকর্তা এমন সময়ে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে এলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি ও বিভেদ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ অঞ্চলের দেশগুলো সফরে এসেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে মার্কিন সরকার সিরিয়া সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে এবং তারাই এ অঞ্চলে বিপজ্জনক দায়েশ বা আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে। কিন্তু এর বিপরীতে ইরান, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে সিরিয়া সংকটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এই তিন দেশ। সিরিয়ায় সংঘাত অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা ছিল অনেক গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর সহায়তায় রাজনৈতিক উপায়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এ কারণে যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে, যা ওই দেশের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। সিরিয়া বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পাশ্চাত্যের কয়েকটি দেশ অংশগ্রহণ না করায় এর সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো সবসময় মানবিকতার কথা বলে, অথচ তারা সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করেছে। এ অবস্থায় সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের ইরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরেক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আর এক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকীতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে নিপা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। করোনার মধ্যে নিপা ছড়িয়ে পড়লে সেটি হবে আরো ভয়াবহ। বাদুরের মলমূত্রের মাধ্যমে ভাইরাসটি খেজুরের রসে মিশে যায় এবং সেখান থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে বলে এতদিন ধারণা ছিল। তবে এখন বিজ্ঞানীরা ভিন্ন কথা বলছেন। তাদের সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, যেসব অঞ্চলে খেজুর গাছ নেই সেখানেও রোগটি দেখা দিচ্ছে। এমনকি যারা কখনোই খেজুরের রস পান করেননি এমন ব্যক্তির মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। বিশ্ব পর্যায়ে প্রাণী, পরিবেশ এবং মানব স্বাস্থ্য নিয়ে গবেষণায় নিয়োজিত ইকো হেলথ অ্যালায়েন্স এর বিজ্ঞানীরা দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশের প্রায় ৩,০০০ বাদুরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছেন। এতে বিজ্ঞানীরা ভাইরাসটির এমন স্ট্রেন পেয়েছেন যা মানুষ থেকে অন্য মানব দেহে সংক্রমিত হয়ে মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি দিনে দিনে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। ২০০১ সাল থেকে প্রতিবছরই বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। গত ১৮ বছরে অন্তত ৩০৩ জন আক্রান্ত হয়েছিলেন নিপা ভাইরাসে এবং এদের মধ্যে প্রায় ৭০% মারা গেছেন। আর যারা বেঁচে আছেন তারা নানা ধরনের স্নায়ুগত জটিলতায় ভুগছেন। সাধারণত শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগের লক্ষণ জ্বর, মাথা ধরা, মাংসপেশীর যন্ত্রণা, বমি বমি ভাব এবং ফুসফুসে সংক্রমণ। এ প্রসঙ্গে রোগতত্ত্ব ও রোগ গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন,
নিপার মতো একটা রোগ যেখানে ফেস ফ্যাটালিটি ৭০% উপরে সবসময়, কখনো কখনো ১০০%, এবং বেঁচে গেলেও কিন্তু নানাবিধ সাইড এফেক্ট নিয়ে বেঁচে থাকতে হয়, সো অত্যন্ত জটিল আকার ধারণ করবে যদি এরকম করোনা ভাইরাস এবং নিপা ভাইরাস একসাথে সার্কুলেশনে থাকে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ গুলজার হোসেন বলেছেন,
এই ঠান্ডা আবহাওয়ার কারণে এই ভাইরাস গুলো খেজুরের রস বা বিভিন্ন অর্ধ খাওয়া ফলে দীর্ঘ সময় ধরে সার্ভাইভ করতে পারে। যখন মানুষ এই ফলগুলোকে বা খেজুরের রসগুলোকে না ফুটিয়ে খাচ্ছেন তখন আক্রান্ত হয়ে যাচ্ছেন।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, শীতে খেজুরের কাঁচা রস এবং বাদুরের খাওয়া ফল না খাওয়া। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, যশোর এসব এলাকায় বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদনের ব্যাপারে নজরদারি বাড়ানো দরকার, কারণ এসব এলাকায় ইতিমধ্যেই নিপা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, করোনার মতোই নিপা ভাইরাসেরও কোনো প্রতিষেধক যেহেতু এখনো আবিষ্কৃত হয়নি, তাই এর থেকে সতর্ক থাকার কোনো বিকল্প নেই।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার ১০ম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি বিখ্যাত নাম হল আজিজ। অপরাজয় এ শব্দের অন্যতম অর্থ। পবিত্র কুরআনে এ নাম এসেছে ৮০ বারেরও বেশি। সূরা হাশরের ২৩ নম্বর আয়াতেও মহান আল্লাহর এই নাম এসেছে। পুরো এই আয়াতের অর্থ হল, তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, সব ত্রুটি থেকে পবিত্র, তিনি কারো ওপর জুলুম করেন না, তিনি মুমিনদের নিরাপত্তা দান করেন, বিশ্ব ও বিশ্ববাসীর সংরক্ষক, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, সব কিছুর উপর পরাক্রান্ত ও অপরাজেয়। তিনি তার অদম্য ইচ্ছার মাধ্যমে সব কিছুকে সংশোধন করেন, তিনি প্রতাপান্বিত, গৌরবান্বিত ও মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।
আরবি আজিজ শব্দের রয়েছে নানা অর্থ, সম্মানিত বা মূল্যবান, সম্ভ্রান্ত বা মর্যাদাশীল ও মহান এ শব্দের অন্যতম অর্থ। তবে আরবি সাহিত্যে বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটি বলতে বোঝায় প্রবল পরাক্রান্ত হওয়ার কারণে যিনি সবসময় বিজয়ী বা চিরবিজয়ী ও অপরাজেয়। অপরাজেয় হওয়ার জন্য দরকার হয় ক্ষমতা বা শক্তি, আর শক্তির জন্য দরকার হচ্ছে জ্ঞান ও সচেতনতা। যে শক্তির মধ্যে নেই যথাযথ বা দরকারি জ্ঞান ও যে শক্তি পারে না যথাসময়ে পরিকল্পিত তথ্যের প্রয়োগ ঘটাতে, সেই শক্তি সবসময় জয়ী হতে পারে না। যখন মহান আল্লাহকে বলা হয় আজিজ, তখন এর অর্থ হল তাঁর ইচ্ছাই সব কিছুর উপর কর্তৃত্বশীল। দুনিয়ার সব পরাক্রান্ত ব্যক্তির সম্মানই নিরঙ্কুশ বা নিরেট নয়, তারা পরাজয় ও অবমাননার গ্লানিও বহন করে। কারণ কোনো সৃষ্টি পুরোপুরি স্বাধীন নয়, বরং প্রত্যেক সৃষ্টি অন্য সৃষ্টির কর্তৃত্বাধীন।
কোনো এক ব্যক্তি যদি সারা দুনিয়ার মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হয়, তবুও তার এই কর্তৃত্বও চূড়ান্ত বা স্থায়ী নয়। সামান্য অসুখ বা করোনা ভাইরাস বা অক্সিজেনহীনতার কাছে এই শক্তিধর ব্যক্তিও নতজানু ও মৃত্যুর শিকার হতে পারে। একমাত্র আল্লাহই হচ্ছেন এমন প্রবল পরাক্রান্ত বা প্রকৃত আজিজ, যার সত্তার মধ্যে কোনো অবমাননা ও লাঞ্ছনার অস্তিত্বই থাকতে পারে না। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুশরিকরা মহানবীকে নানাভাবে কষ্ট দিত। তারা মহানবীর সামনে নিজ নিজ মূর্তি ও দেবতার নামে বড়াই করত। তাদের দেয়া যন্ত্রণা ও উপহাস মহানবীকে দুঃখ দিত। তাই মহান আল্লাহ সান্ত্বনা হিসেবে সূরা ইউনুসের 65 নম্বর আয়াতে বলেছেন, ওদের কথায় আপনি ব্যথা অনুভব করবেন না, কারণ সম্মান ও পরাক্রমের মালিক একমাত্র আল্লাহ। অন্য কথায় মহান আল্লাহ অপরাজেয়।
পবিত্র কোরআনের দৃষ্টিতে প্রকৃত সম্মান ও পরিপূর্ণ সম্মান একমাত্র মহান আল্লাহর জন্যই নির্ধারিত। তদ্রূপ সত্য ও মিথ্যার লড়াইয়ে এবং খোদাই শক্তি ও শয়তানি শক্তির লড়াইয়ে সম্মান কেবল সত্যের পক্ষ তথা খোদাইয়ের পক্ষের জন্যই নির্ধারিত ও অবধারিত। আজিজ বলতে এমন কাউকে বোঝায় যিনি নজিরবিহীন ও যার কোনো সমকক্ষ নেই। আবার দুর্লভ দামি বস্তুকেও আজিজ বলা হয়। তাই মহান আল্লাহ হলেন সবচেয়ে বড় আজিজ। আজিজ শব্দটি মহান আল্লাহর অন্য নামের সঙ্গে আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। যেমন হামিদের পর যদি আজিজ শব্দটি আসে, তাহলে এর অর্থ হয় মহান আল্লাহ মহান ও গৌরবময় এবং প্রশংসা পাওয়ার যোগ্য। জন্তিকাম শব্দটির পরে যদি আজিজ শব্দটি আসে, তবে তার অর্থ হল মহান আল্লাহ অত্যন্ত শক্তিশালী ও জালিমদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আজিজ মহান আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা, সম্মান ও মহত্বকে তুলে ধরে, যার মধ্যে নেই বিন্দুমাত্র পরাজয় ও অবমাননা। আর এসব বিষয়ে মহান আল্লাহর সমকক্ষ না থাকার অনিবার্যতা তুলে ধরে।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যে সম্মান চায় সে জেনে রাখুক, নিশ্চয়ই সমস্ত সম্মান কেবলই আল্লাহর, সব সম্মানের উৎস তিনি। মহান আল্লাহর ইচ্ছা বা অনুমতি ছাড়া কেউ বিন্দুমাত্র সম্মানের অধিকারী হতে পারে না। মহান আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বা ঘনিষ্ঠতা নেই, সে ইজ্জত বা সম্মান পেতে পারে না। কারণ মহান আল্লাহ হচ্ছেন অশেষ সম্মানের মালিক ও উৎস। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, প্রকৃত সম্মান কেবল আল্লাহর এবং তাঁর রাসুলের ও মুমিনদের। খোদাই সম্মানের বিপরীতে এক ধরনের সম্মান দেখা যায় যা বাহ্যিক দৃষ্টিতে সম্মান মনে হলেও বাহ্যিক চাকচিকের মতোই বাস্তবে অন্তঃসার শূন্য। যেমন পদ, সম্পদ, খ্যাতি এসবকে গুরুত্ব দিয়ে অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় এবং এইসব ক্ষণস্থায়ী বিষয়কে আঁকড়ে ধরে আজিজ বা প্রতিপত্তিশীল ও পরাক্রান্ত হতে চায়।
সুরা নিসার ১৩৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওরা মোমিন মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান কেবল আল্লাহরই জন্য। এ আয়াত থেকে স্পষ্ট অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রসহ কোনো ক্ষেত্রেই আমরা যেন সম্মানের আশায় ইসলামের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব না করি, কারণ তারা স্বার্থের আশায় বন্ধুত্ব করলেও স্বার্থ আদায় হওয়া মাত্র সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুকেও ত্যাগ করে এবং শয়তানের স্বার্থ বা ক্ষমতা লাভের আশায় তারা অন্য পথে অগ্রসর হয়। মহানবীর বক্তব্য অনুযায়ী মানুষের সম্মান রয়েছে কেবল মহান আল্লাহর আনুগত্যের মধ্যেই। পাপ বর্জন করা ছাড়া সম্মান অর্জন করা সম্ভব নয়।
আমরা যদি মহান আল্লাহর আজিজ নামের রঙে রঙিন হতে চাই, তাহলে মহানবীর হাদিস অনুযায়ী আন্তরিক চিত্তে আল্লাহর দাসত্ব করতে হবে আমাদেরকে, আর এজন্য দরকার ইমান ও সৎকর্ম এবং পাপ বর্জন। পবিত্র কথা ও উপযুক্ত কাজ মহান আল্লাহর নৈকট্য এনে দেয়। যারা ষড়যন্ত্রের মাধ্যমে সম্মান অর্জনে সচেষ্ট, তারা আল্লাহর শাস্তি পাবে ও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। ইসলামের যথাযথ বা সঠিক বিশ্বাস ও আল্লাহর প্রকৃত বা আন্তরিক দাসত্ব করা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়। মহান আল্লাহ যেন আমাদের অন্তরকে আল্লাহ ও তার প্রিয় বিষয় ছাড়া অন্য সব কিছু থেকে পবিত্র রাখেন এবং আল্লাহর প্রিয় ব্যক্তিদের বন্ধু হওয়ার সুযোগ দেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
সাঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ নভেম্বর রোববারের কথাবার্তার শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশ। বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, দৈনিক ইত্তেফাক। গোল্ডেন মনিরের বিরুদ্ধে র্যাবের তিন মামলা, পুলিশে হস্তান্তর, দৈনিক সমকাল। হলমার্কের ৩,৮৩৪ শতক জমির মালিকানা পেল সোনালী ব্যাংক, দৈনিক কালের কণ্ঠ। অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট, দৈনিক প্রথম আলো। ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি অর্থ মন্ত্রণালয়ের, দৈনিক মানবজমিন। ৭৬তম বার পেছালো সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন, দৈনিক যুগান্তর। এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভোটাররা, দৈনিক সংবাদ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বিজেপি নেতাদের ভিন ধর্মে বিয়েও কি লাভ জেহাদ, প্রশ্ন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর, দৈনিক সংবাদ প্রতিদিন। আমাদের মাটিতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করো, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের, দৈনিক আজকাল। এবং পাহাড়ে রাজ্যপালের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বিরোধী দলনেতা মান্নান, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট, দৈনিক প্রথম আলো। যারা অর্থ পাচার করছে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছে হাইকোর্ট। দেশের বাইরে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের নাম, ঠিকানা, অর্থের পরিমাণ ও পাচারের অর্থে বাড়ি তৈরির জন্য তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিবাদীদের 17 ডিসেম্বরের মধ্যে এসব তথ্য জানাতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের অর্থ পাচার নিয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য গণমাধ্যমে আসে। গণমাধ্যমে আসা এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল সহ এই আদেশ দেন। একই সঙ্গে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্ত ও এজেন্টদের দেশ থেকে অর্থ পাচার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, দেশে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন দুর্ঘটনা বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ সমস্যা ছাড়া স্বাভাবিক সময়ে গুরুত্বপূর্ণ এ কাঠামোতে আগুন লাগা দেশীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনেও অস্বাভাবিক। অথচ গত 8 মাসে দেশে স্বাভাবিক সময়ে অন্তত 4টি এবং প্রাকৃতিক দুর্যোগে 1টি উপকেন্দ্রে আগুন দুর্ঘটনা হয়েছে। এর ফলে বহুমুখী ভোগান্তিতে পড়েন স্থানীয় জনগণ। রক্ষণাবেক্ষণে দুর্বলতা, দায়িত্বে অবহেলা, আর্থিক দুর্নীতি এবং ট্রান্সফরমার সহ উপকেন্দ্রের অন্যান্য কেনাকাটায় সঠিক মান বজায় না রাখা এসব দুর্ঘটনার পেছনে কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গোল্ডেন মনিরের বিরুদ্ধে র্যাবের 3 মামলা, পুলিশে হস্তান্তর, দৈনিক সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশের রাজধানীর ঢাকার মেরুলবাড্ডায় র্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকা সহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে 3টি মামলা করেছে র্যাব। রোববার সকালে মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করার পাশাপাশি মামলাগুলো দায়ের করা হয়। বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, মামলাগুলো করা হয়েছে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে। উল্লেখ্য, একসময় গাউসিয়ায় একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন মনির হোসেন। সেই মনির রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এক পর্যায়ে বনে যান গোল্ডেন মনির। আজ টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, ঢাকায় অসংখ্য প্লট, কি নেই তার। শনিবার র্যাবের অভিযানে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে তার এই বিশাল সম্পদের পেছনে নানা অপকর্মের কথা।
৭৬বার পেছালো সাগররনী হত্যার তদন্ত প্রতিবেদন, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 29 ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল 76তম বারের মতো পেছাল। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ছুটির মেজাজে থাকলে দলকে জেতানো যায় না, গান্ধী পরিবারকে খোঁচা বিজেপির, দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কেন নির্বাচনে জিততে পারছে না কংগ্রেস, কেন দেশের বিভিন্ন প্রান্তে ক্রমশ দুর্বল হচ্ছে শতাব্দী প্রাচীন এই দল, সেই প্রশ্নের জবাব দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর কথায়, কংগ্রেস নেতৃত্ব ছুটির আমেজে মজে রয়েছে, উল্টোদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলকে জেতাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। গান্ধী পরিবারকে তীব্র কটাক্ষ করেন তিনি। বিহার বিধানসভা সহ একাধিক উপনির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরিণতি হয়েছে। আর দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, 18 মাস নেতাহীন কংগ্রেস বিরোধী দল হিসেবে কার্যকরী নয়, মন্তব্য করলেন দলের সিনিয়র নেতা কপিল সিব্বল।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, লাভ জিহাদ নিয়ে এবার বিজেপিকেই আক্রমণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রশ্ন তুলে দিলেন, বিজেপি নেতারা তো বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করাকে লাভ জিহাদ বলছেন, কিন্তু যদি বিজেপি সদস্যদের পরিবারের কেউ ভিন ধর্মে বিয়ে করে তাহলেও কি তা লাভ জিহাদ বলে ধরা হবে? এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি। তার কথায়, অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন, তার এই প্রশ্নের মধ্যে প্রচ্ছন্ন ছিল কটাক্ষ।
আমাদের মাটিতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করো, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের, দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। ভারতের মাটিতে অবিলম্বে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে পাকিস্তানকে শনিবার হুঁশিয়ারি দিল দিল্লি। জাতীয় নিরাপত্তা রক্ষা করতে তারা যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে তাও ইসলামাবাদকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে দিল্লি। বিবৃতি দিয়ে দিল্লি বলেছে, কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের হাত থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে সব রকম জোরালো ব্যবস্থা গ্রহণ করবে। ভারতের বিরুদ্ধে জৈশের ক্রমাগত নাশকতা চালানোর চেষ্টা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হুসেইন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যে এমন প্রচারণা মাঝে মধ্যেই জোরদার হয়ে ওঠে যে ইসলাম হিংস্রতা বা সন্ত্রাসের ধর্ম এবং মানুষ হত্যা ছাড়া এ ধর্মের অন্য কোনো কাজ নেই ও বলারও কিচ্ছু নেই। প্রাচীন ও মধ্যযুগেও ইসলাম ও মুসলমানদের সম্পর্কে এমন বিষাক্ত প্রচারণা চালানো হতো। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পরও ইসলাম সম্পর্কে ওই একই প্রচারণা জোরদার হয়ে ওঠে পাশ্চাত্যে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সমস্ত মহৎ মানবীয় গুণ এবং খোদাই রহমত সৌন্দর্য ও পূর্ণতার এক সর্বোচ্চ মানবীয় প্রকাশ। পবিত্র কোরআনের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত বা মহা অনুগ্রহ। তিনি হলেন শান্তি, সমৃদ্ধি, ক্ষমা, মানবপ্রেম ও পবিত্রতার সর্বোচ্চ মানবীয় আদর্শ। মহানবীর একজন খাদেম বলেছেন, আমি 10 বৎসর রাসুলের সঙ্গে ছিলাম, অথচ এই দীর্ঘ সময়ে তিনি একবারও আমাকে বলেননি কেন অমুক কাজটা করলে না বা কেন অমুক কাজটা করলে। অনুপম চরিত্র, সর্বোচ্চ বিনম্রতা এবং অনন্য কোমল আচরণের অধিকারী এই মহাপুরুষের শান্তিকামিতা তার জনপ্রিয়তার অন্যতম প্রধান আকর্ষণ।
সূরা তাওবার 128 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহানবীর অনুপম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সত্ত্বেও ইসলাম ও মহানবীর প্রতি অপবাদের জবাব দিয়েছেন অনেক মুসলিম চিন্তাবিদ এবং এমনকি অনেক পশ্চিমা অমুসলিম মনীষীও। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ধর্মশিক্ষা বিষয়ের অধ্যাপক কার্ল আর্নেস্ট এমন পশ্চিমা ব্যক্তিত্ব বা মনীষীদেরই একজন। ইসলাম ও মহানবীর পক্ষে কার্ল আর্নেস্টের বক্তব্যগুলো তুলে ধরার আগে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।
কার্ল আর্নেস্টের জন্ম হয়েছিল 1950 সালে। তিনি 1981 সালে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কার্ল আর্নেস্ট বহু মুসলিম দেশ সফর করেছেন এবং ব্যাপক গবেষণা করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে। এ পবিত্র ধর্ম সম্পর্কে ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে তিনি এখন একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব। আর্নেস্ট কিছুকাল ইসলাম বিষয়ক গবেষক অ্যান ম্যারি শিমেলের কাছেও পড়াশোনা করেছেন এবং মোহাম্মদের অনুসরণ শীর্ষক তার বইটি তিনি শিমেলকে উৎসর্গ করেছেন। আর্নেস্ট ইসলামী ইরফান সম্পর্কে গভীরভাবে আগ্রহী এবং তিনি শেখ রুজবাহন সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন। তার সম্পর্কে তিনি দুটি বইও লিখেছেন, ফলে গত বছর তিনি আন্তর্জাতিক ফারাবি পুরস্কার পেয়েছেন।
কার্ল আর্নেস্ট মনে করেন, ইসলামের প্রতি পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি অবিচারপূর্ণ, বিদ্বেষী ও ইসলাম সম্পর্কে সঠিক উপলব্ধিবিহীন, আর তাই তিনি মহানবীর অনুসরণ শীর্ষক বইয়ে ইসলাম ও মহানবী সম্পর্কে অমূলক ও মিথ্যা বক্তব্যগুলোর জবাব দিয়েছেন। এ বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, আমি মুসলমান নই, কিন্তু মুসলমান নই বলে বাস্তবতা বা সত্যকে এড়িয়ে যাব এবং ইসলাম ও কোরআন সম্পর্কে যেসব নির্দয় বক্তব্য দেওয়া হচ্ছে তার জবাব দেব না, এমনটা হতে পারে না। আমি মোহাম্মদের অনুসরণ শীর্ষক এ বই লিখেছি যাতে মন্দ ধারণা ও ভুল উপলব্ধির মেঘমালা কেটে যায় এবং ঐতিহাসিক পরিস্থিতি সহ মুসলমান ও অমুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রভাবের বাইরে দাঁড়িয়ে স্বাধীনভাবে বাস্তবতা উপলব্ধি করা যায়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শীর্ষক বইটিতে রয়েছে ভূমিকা ছাড়াও ছয়টি অধ্যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যে ইসলামের মূল ত্রাণ ও প্রধান ব্যক্তিত্ব তা এই বইয়ে তুলে ধরা হয়েছে। এ বইয়ের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হল ইসলামের পবিত্র উৎসগুলো তথা পবিত্র কোরআন ও সুন্নাত। এ অধ্যায় মহানবীর জীবনী বর্ণনার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং বিশ্বজগতের জন্য রহমত হিসেবে ইসলাম পরিচিতিতে মহানবীর কেন্দ্রীয় বা প্রধান ভূমিকা এ অধ্যায়ে গুরুত্ব পেয়েছে। এখানে নেতৃত্ব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে আর্নেস্ট যে ব্যাখ্যা দিয়েছেন তা শিয়া মুসলিম চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গির কাছাকাছি। এই একই অধ্যায়ে অধ্যাপক আর্নেস্ট কোরআনের ব্যাপারে বিদ্বেষী নানা অবস্থান, বিশেষ করে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটির বক্তব্যের জবাব দিয়েছেন।
মহানবীর প্রতি বেশ অনুরাগ দেখা গেছে আর্নেস্টের মধ্যে। তার মতে মহানবী হচ্ছেন ইসলামের মূল অক্ষ। তিনি ইসলামের প্রতি আক্রমণাত্মক মনোভাবে শেকড় খুঁজতে গিয়ে মধ্যযুগের নানা ধারা ও ক্রুসেডের যুদ্ধগুলোর বিষয়ে গবেষণা করে একবিংশ শতক পর্যন্ত ইসলাম বিদ্বেষী ধারাগুলোর অবস্থা বিশ্লেষণ করেছেন। তার মতে মধ্যযুগে খ্রিস্টান লেখকরা মহানবীর সেই সব মহৎ ও অনুপম চরিত্র আর যোগ্যতাগুলোকে ঠিক উল্টোভাবে তথা ত্রুটি বিচ্যুতি হিসেবে তুলে ধরেছেন। অথচ এইসব যোগ্যতাকে মুসলমানরা মহানবীর সত্যিকারের রাসুল হওয়ার প্রমাণ বলে মনে করেন। তারা এই কাজ করেছেন ঠিক এই কারণে যে
হজরত ইসা আলাইসাল্লামের পরেও একজন নবী আসবেন এ বিষয়টি তারা সহ্য করতে পারেনি।
পাশ্চাত্যে যারা ইসলাম বিদ্বেষী তাদের উদ্দেশ্যে কার্ল আর্নেস্টের বক্তব্য হল, আপনারা ইসলামের নবীর চেহারাকে অজ্ঞতার পর্দার ভেতর দিয়ে দেখছেন, অথচ ইসলামের প্রাথমিক যুগে ইহুদি ও খ্রিস্টানরা কখনো মহানবীর এমন চেহারার কথা বলেনি। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শুনছিলেন প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান। এবারে সবশেষ পাওয়া দুটি সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে B-52H স্ট্রাটোফোর্ট্রেস বোমার বিমান মোতায়েন করেছে। ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে, তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল। মার্কিন ডেমোক্রেট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, উগ্র গোড়াবাদী সন্ত্রাসীদের হাতে মার্কিন অস্ত্র তুলে দেওয়ার ইতিহাস আছে পারস্য উপসাগরীয় এই দেশটির। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ আরও একবার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির প্রতি সম্মান দেখাতে হবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, নাগার্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। আওয়ামী লীগ সরকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনৈতিক চাকা এখনও সচল রয়েছে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে বিহারে ক্ষমতাসীন JDU। শ্রোতাবন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।